সুপ্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। আর আলাপন প্রতি সপ্তাহের মতো আজকেও সঞ্চালন করছেন রোকেয়া হায়দার এবং আমি সহযোগিতা করছি। শুরু করতে পারি, আমি বিষয়টি বলে দেই। আজকের বিষয় আপনারা ইতিমধ্যে সবাই জানেন ফেসবুকে, যে বাংলাদেশে যে রাজনৈতিক সংলাপ চলছে সেটি নিয়ে মূলত।
এই মাত্র কিছুক্ষণ আগে দ্বিতীয় সংলাপটি শেষ হলো।
হ্যাঁ, এবং আমরা নাসরিন হুদা বিথির সরাসরি প্রতিবেদন সেখান থেকে লাইভ রিপোর্ট শুনেছি।
বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, আর আজকেরটি শেষ হলো প্রাক্তন প্রেসিডেন্ট
বাংলাদেশ
ডক্টর বদিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে। তো বিভিন্ন দলগুলো এর সাথে মানে ছিলেন তাদের সঙ্গে, এবং সেই আলোচনা শুরু হয়েছে। তো আমাদের আজকের অতিথি,
দুজনই সাংবাদিক এবং বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচারিত যে পত্রিকা বাংলাদেশ প্রতিদিন সেটার সম্পাদক এবং টেলিভিশন ব্যক্তিত্ব নাঈম নিজাম আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। মোস্তফা ফিরোজ আছেন, বাংলা ভিশনের বার্তা প্রধান। দুজনই,
ফিরোজ এবং নাঈম নিজাম দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনারা আছেন লাইনে?
অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। তো সেলিম, প্রথমে কিছু বলতে চাও?
আমরা তো বলার চেয়ে শুনতে চাই দীপু ভাই এবং নাঈম ভাইয়ের কাছ থেকে। সংলাপের পরে প্রথম এবং দ্বিতীয় দুটো সংলাপই ইতিমধ্যেই শেষ, এবং এরপরে রিয়াকশন আপনারা সরাসরি পাচ্ছেন।
হ্যাঁ, সেখানে কি দেখছেন এবং কি মনে করছেন? কারণ অনেকের ধারণা, যেমন আমাদের কাছে শ্রোতাদের চিঠি আসছে সেলিম, যে এই সংলাপ থেকে কি আশা করা যায়, নিরপেক্ষ নির্বাচন হতে পারবে কি না, এই ধরনের মন্তব্য।
নাঈম নিজাম, আপনাকে অনুরোধ করছি প্রথমে যদি আপনি শুরু করেন।
অনেক ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের সংলাপের প্রয়োজনীয়তা অনেক বেশি দরকার ছিল, এই কারণে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন থেকে একটি আমরা দেখতে পেলাম যে পরস্পরের অনেক দূরত্ব ছিল, এবং বাংলাদেশের রাজনীতিবিদরা যারা বিভিন্ন ভিন্ন মেরুকরণে একজন আরেকজনের কোন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতেন না, এমনকি পরস্পরের কেউ মারা গেলেও সেখানে জানাজানি যাওয়া যাবে কি যাবে না, সেরকম একটা অবস্থার মধ্যে আমাদের রাজনীতিটা বিদ্যমান ছিল।
দারুণ একটা দূরত্ব সৃষ্টি হয়েছে,
দীর্ঘ সময়ের একটা দূরত্ব। আপনারা যদি দেখি গত একচুয়ালি 21 আগস্ট গ্রেনেড হামলার পর থেকেই সেটা ছিল, কিন্তু ওটা বাড়লো 2014 সালের ইলেকশনের পর, আরেক দফা বেড়ে গেল, এবং 2014 সালের ইলেকশনের পর পরস্পর সঙ্গে স্বাভাবিক সামাজিক সম্পর্কটুকু দরকার ছিল, সেটুকু ছিল না। এখন যেহেতু সামনে একটা ইলেকশন, সেখানে সামাজিক দূরত্বটুকু দূর থাকুক, রাজনৈতিক দূরত্বটা কমিয়ে আনার জন্য একটা সংলাপের প্রয়োজনীয়তা অপরিহার্যতা আমরা সবসময় অনুভব করেছিলাম। এই কারণে যে সংলাপটুকু গতকাল হলো, আমি মনে করি এটা ইতিবাচক দিক একটি কারণে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ অবিশ্বাসটা অনেকটা কমিয়ে আনবে, এবং এটির ফলাফল গুলো, যেহেতু অতীতের যে সংলাপগুলো ছিল, আমরা আব্দুল জলিল মান্নানের সংলাপ আমাদের জানা আছে, এর বাইরে অনেকগুলো সংলাপ, ওয়ানিরুল সরকারের পর তারাও বসেছিল আমাদের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে, ইলেকশন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির সংলাপ, প্রত্যেকটা সংলাপে যদিও ফলাফলটা আমরা সহজে আবিষ্কার করার চেষ্টা করি, কিন্তু একটি বৈঠকের মধ্যে থেকে আমরা দীর্ঘদিন যে সংকটটুকু ছিল, যে সমাধানটা তো আশা করতে পারি না, সেটা তো হবে না। আমার কাছে মনে হচ্ছে একটা সমাধান, যেটা জটটা খোলা দরকার ছিল, জট খোলার জন্যই তো একটা সংলাপ, আর সংলাপের বিকল্পটা কি? গণতান্ত্রিক পরিবেশে সংলাপের বিকল্প হলো সহিংসতা, হানাহানি। আমরা সেরকম তো একটা বাংলাদেশের মতো জায়গাটি দেখতে চাই না। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে স্বার্থ একটা সম্পর্কের দরকার, সেটা দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাইনি, সেই জায়গাটুকু কমিয়ে আনার জন্যই সংলাপের দরকার ছিল, এবং সেটা শুরু হয়েছে। এই শুরুটা আমি মনে করি কন্টিনিউ করা দরকার, এবং আগামী ইলেকশনকে কেন্দ্র করে, যেমন একটা জায়গাতে ছিল বিএনপিকে এতদিন সমাবেশ করতে দেওয়া হতো না, এবং এখন তারা কালকের বৈঠকে বলা হলো যে না, ঠিক আছে, তারা
সমাবেশ করবে,
কোনো বাধা থাকবে না। হ্যাঁ, এটা এক ধরনের পজিটিভ জায়গা আমি মনে করি, এবং বিএনপি সেখানকার দাবিগুলো তুলে ধরলে মিডিয়া আমরা উপস্থাপনের অনেক বেশি সুযোগ পাবো, অনেক বেশি সংকটটুকু দূর হবে। আমি মনে করি
যেটা অনুষ্ঠিত হবে সেটা খুব একটা ইতিবাচক ভাবে কেউ নেবে না, বা সেদিকে মানে মনে করবে যে এটা খুব একটা নিরপেক্ষ হবে কিনা, এই দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাবে।
একটা ব্যাপার ছিল, ধরেন আমি একটু যোগ করছি সেখানে, ধরেন ইলেকশনের সময় মানুষ তার ভোটটুকু দিতে পারবে কি পারবে না, এটা সংশয়ের মধ্যে থেকে অগ্রসর হওয়ার মধ্যে যখন দেখবে রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক বৈঠক হচ্ছে এবং বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, এক্ষেত্রে প্রশাসনিক ভূমিকাটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সবসময় একটা সাইড অবলম্বন করে, একটা অভিযোগ দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনীতিবিদ আমরা শুনে আসি, এই জায়গাটুকুতে আমি মনে করি যে এই প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আসবে, মানসিকতার মধ্যে হিসাব নিকাশ গুলো বদল হবে, মানুষ মনে করবে যে দুটি দল বা যাদের মধ্যে সংঘাত সহিংসতা এতদিনকে আমরা দেখতে বা অনেক সময় প্রতিহিংসা হিংসার রাজনীতিটুকু
আমি মোস্তফা ফিরোজকে একটু অনুরোধ করছি একই বিষয়ে, সংলাপ তো দুটোই শেষ হয়ে গেল, আপনি কি মনে করছেন
এই মুহূর্তে, কি মনে করছেন?
জি ধন্যবাদ, আমি কোন দ্বিমত করছি না নিজাম জি কি বলেছেন, কিন্তু আমার কাছে কিন্তু মানে একটা সংলাপ, একটা রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে বসা সেই বিষয়টা আসলে কি হলো, তার তো কিছু হলো না। মনে করেন অনেক সামাজিক অনুষ্ঠানে আমাদের যে নেতারা সংলাপে বসছেন তাদের সাথে কিন্তু সম্পর্ক খারাপ না, বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা হয়, বিশেষ করে দূতাবাস গুলোর দাওয়াতে বা অন্যান্য অনানুষ্ঠানিক অনেক আলোচনা হয়, কিন্তু যে লক্ষ্যটা নিয়ে, অর্থাৎ লক্ষ্যটা হচ্ছে একটি সুন্দর নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনটা সরকারি দলের বাইরে যে সমস্ত পক্ষ আছে তাদেরকে কতখানি ইনসিওর করা হলো আইনগত ভাবে বা সাংবিধানিক ভাবে, তার কিন্তু কোন ফলাফল কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মনে করেন আপনি একেবারে যদি সংবিধানের একেবারে ইতি যেটা আছে সেটাই যদি রাখেন, তারপরেও একটা আশ্বাস আমি আশা করেছিলাম যে নির্বাচনকালীন সরকারে আওয়ামী লীগ বা মহাজোটের বাইরেও অন্যান্য নেতাদের একটা অংশগ্রহণ থাকবে, যেই নির্বাচনকালীন সরকার একটা সুন্দর ভালো নির্বাচন করবে। আমরা কিন্তু সেরকম আশা বা প্রত্যাশার কথা শুনলাম না, শুধু শুনলাম যে সভা সমাবেশের অনুমতি দেওয়া হবে এবং বাধা দেওয়া হবে না। তার মানে কি? অর্থাৎ এখনো পর্যন্ত তার মানে প্রশাসনের অনুমতি নিয়ে সবকিছু করতে হবে, তো প্রশাসন যদি নির্বাচনের একদম দাঁড় প্রান্তে এসে যদি দেখে যে প্রতিকূল অবস্থা অর্থাৎ শাসক দলের জন্য একটা খারাপ অবস্থা, তখন তো তারা যদি তার কমিটমেন্ট গুলো প্রত্যাহার করে তাহলে সেই ক্ষেত্রে প্রোটেকশনটা কি, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত না। মুখ দেখাতে কি, হ্যাঁ অবশ্যই আপনি একটা মন্দের ভালো হিসেবে ধরতে পারেন, কিন্তু এখন কি মন্দের ভালো হিসেবে ধরার বিষয়টা, নাকি দুদিন পর যেখানে ক্ষমতার পরিবর্তনের বিষয় আছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে আপনি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো যারা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণভবনে সংলাপে অংশ নিয়েছে তাদের দাবি কি মানা হলো, তা কিন্তু আমরা কিন্তু একেবারে মানে কি বলে মোটা থেকে কিন্তু কোনো কিন্তু আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি না। এইটা ছাড়া আপনি মনে করেন যে রাজনৈতিক দলগুলো গেল সেখানে খাওয়া দাওয়া হলো,
আলোচনা হলো,
আলোচনা হলো,
সংলাপের মধ্যে একটা সুন্দর পরিবেশ হলো, শুধু এইটুকু কি যথেষ্ট?
না,
আমার তো অবশ্যই না,
ফ্রন্টের যে প্রতিক্রিয়াটা সেই প্রতিক্রিয়াটা কিন্তু তারা বলেছে, তারা কিন্তু আশাবাদী হয়নি, কেউ বলেছেন অসন্তুষ্ট হয়েছে,
হ্যাঁ এক একজন এক এক রকম মত দিয়েছেন,
জায়গাগুলো
আলোচনাটা
কখন হবে, শিডিউল ডিক্লেয়ার হওয়ার পরে আর আলোচনার স্কোপটা কোথায়, তখন আপনি নির্বাচনকালীন সরকার কি করবেন, দাবি দাওয়াগুলো আছে যে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, সংবিধান যদি সংশোধনের কোন ব্যাপার থাকে সেই বিষয়গুলোর আর স্কোপটা কোথায়, অর্থাৎ আপনি একটা শুরু করলেন কিন্তু এমন একটা সময় শুরু করলেন যখন আর সমাধানের জন্য যথেষ্ট পরিমাণ যে সময়টা সেই সময়টা কিন্তু আপনি আর রাখলেন না, তাহলে সেখানে কতক্ষণই আপনি আন্তরিক যে বিদ্যমান যে সংকট, যে সংকটটা 2014 পাঁচই জানুয়ারি থেকে শুরু হয়েছে, আপনি গোটা বছর এত দীর্ঘ সময় আপনি চুপ থাকলেন, এখন যখন কি মুখ খুললেন বা সংলাপের আয়োজন করলেন একেবারে শেষ প্রান্তে এসে, এবং 8 তারিখ পর্যন্ত আপনি ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে, তারপরে শিডিউল ডিক্লিয়ার হবে, তারপরে শিডিউল ডিক্লিয়ারের পরে আপনি কি সংলাপ করবেন?
এই নির্বাচনকে সামনে রেখে এই বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি বা কিছুদিন আগে যে পরিস্থিতি ছিল সেটিকে ঘিরে বাংলাদেশের মানুষের মনে তো নানান রকম প্রশ্ন রয়েছে, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা এই আজকের এই আলোচনা অনুষ্ঠান শুরু করেছি, বিশেষ করে সংলাপকে ঘিরে। তো এই সংলাপ শুধুমাত্র বাংলাদেশে যারা অবস্থান করছে তারা নয়, প্রবাসের বিভিন্ন জায়গায় বাংলাদেশীরা যারা আছেন, আমি এই জন্য উল্লেখ করলাম যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র বিএনপির দুজন নেতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে, তাদের রিয়াকশন জানার জন্য। ডক্টর সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ লতিফ সম্রাট দুজনই যোগ দিয়েছেন।
জি,
ডক্টর সিদ্দিকুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার বক্তব্য আগে শুনতে চাই আমরা।
আপনাদের তো ধন্যবাদ জানাচ্ছি আমাকে, আপনাদের এই সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে আমার, আমি দুইজন বিজ্ঞ বক্তারই কথা শুনেছি, আমরা আর কতদিন এই সংলাপ নিয়ে থাকবো? আমার কথা হলো এই জায়গাটায়, আমরা 46-47 বছর আমার দেশটা স্বাধীন হয়েছে, অনেক তরাই উত্তরাই পার হয়ে আমরা একটা প্রস্তুত হয়ে ফেলতে এসেছি যে একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন আমরা বাংলাদেশ দেখতে চাই। আমি তো মনে করি গত 5 বছর, গত 47 বছরের ভেতর এই 5 বছর দেশটার সরকার চালিয়েছে উইদাউট এনি মুভমেন্ট, উইদাউট এনি স্ট্রাইক অর এনি কাইন্ড অফ ডিস্টারবেন্স, শুধু তাই হয়ে থাকে। তাহলে আমি কিন্তু খুব একটা সমস্যা দেখি না। একটি সরকার 10 বছর ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার 10 বছর দেশ চালিয়েছে, নির্বাচন হবে, সরকার করবে না নির্বাচন, নির্বাচনটা করবে নির্বাচন কমিশন। আজ যদি আমি সারা বিশ্বে, ইভেন ইন আমেরিকাও যদি বলেন, আমরা ইলেকশন হয়, সরকারের কোন দায়িত্ব আছে তাদের, কিন্তু আসল দায়িত্ব থাকে ইলেকশন কমিশন, দে উইল কন্ডাক্ট দ্য ইলেকশন, এবং ইলেকশন ছাড়া সরকার পরিবর্তন করার কোন ভেহিকল আমার জানা নেই। আমি মনে করি বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে, যে আলোচনায় হোক না কেন, আমার মতে কোনো আলোচনা প্রয়োজন আছে বলে মনে হয় না। আসুন আবার নির্বাচন করি, 16 কোটি মানুষের নির্বাচন, সেখানে সারা বিশ্ব থেকে অবজারভার যাবেন, দেখবেন যদি নির্বাচন পার্টিসিপেটরি না হয়, যদি নির্বাচন ক্রেডিটেবল না হয়, সে তো সারা বিশ্ব দেখবে, সারা বাংলাদেশের জনগণ দেখবে, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল যেটা, সেটা হলো আপনারা ইলেকট্রনিক মিডিয়াম, প্রিন্ট মিডিয়া। আপনাদের উপস্থিতিতে আমার মনে হয় আগামী নির্বাচন যদি সব দল পার্টিসিপেট করে করাই উচিত, যদি তারা রাজনীতি করতে চায় বাংলাদেশ 16 কোটি মানুষের জন্য, তাদের আগামী নির্বাচনে যে শিডিউল ঘোষণা হবে শিডিউল অনুযায়ী তাদের অংশগ্রহণ করা উচিত, এবং সে ইলেকশনটা পার্টিসিপেটরি হচ্ছে কিনা, ক্রেডিটেবল হচ্ছে কিনা, সেটা দেখা যাবে আফটার দ্য ইলেকশন। বিফোর দ্য ইলেকশন উই শুড নট থিঙ্ক এনিথিং অ্যাবাউট ইট, আমাদের একটু এগিয়ে যেতে হবে, অতীতের দিকে দেয় আর লাভ নেই। আলোচনা বসে সংলাপ বসে, আমি বলি সংলাপে কোনো লাভ হবে বলে আমার বিশ্বাস হয় না। আপনি যদি অতীতে দেখেন বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সংলাপ হয়েছে, রেজাল্ট ইজ আলটিমেটলি রেজাল্ট ইজ জিরো।
সো আপনার, ডক্টর সিদ্দিকুর রহমান আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। আমরা বিএনপির সাবেক যিনি আছেন প্রধান, যিনি ছিলেন এখানে যুক্তরাষ্ট্রে, আব্দুল লতিফ সম্রাট, তার বক্তব্য কিছুটা শুনি।
আচ্ছা, থ্যাংক ইউ,
ধন্যবাদ।
আব্দুল লতিফ সম্রাট আপনি আছেন?
জি,
আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি বলবেন কিছু, আপনি তো আলোচনা শুনলেন।
জি, আমি বলতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এই সংলাপ সম্পর্কে স্পেসিফিক কিছু কথা খুব যতটা দ্রুততার সাথে সম্ভব বলবো। সেটা হলো এই সংলাপকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে যে আশঙ্কা এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে সন্দেহ ছিল সরকারের অসদিচ্ছা আছে, সেইটাই মূলত সংলাপের পরে মানুষ দেখল যে সরকারের সদিচ্ছার কতটা অভাব ছিল। আমরা অনেকে হয়তো মনে থেকেও থাকতে পারে, গত নির্বাচনের আগে এই বর্তমান প্রধানমন্ত্রী তদানীন্তন বিরোধী নেত্রীকে সংলাপের জন্য আহ্বান করছিলেন, উনি যান নাই, জনমনে ধারণা ছিল যে উনি গেলেই বোধ হয় সব সমাধান হয়ে যেত। অ্যাটলিস্ট এই সংলাপের পরে জনগণ আরো পরিষ্কার হতে পেরেছে যে এদের সঙ্গে সংলাপ মূলত নিষ্ফল হতে বাধ্য, কিন্তু না গেলে জনগণের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের একটা দায়বদ্ধতা থাকত যে আপনাদের ডাকা হয়েছিল, আপনারা যান নাই। তারা যে মূলত জাতীয় ঐক্যফ্রন্টই কিন্তু সরকার ডাকেনি, এটা একটা ভুল প্রচার হচ্ছে, সরকার কোন আহ্বান করেনি, সরকার জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বানে সাড়া দিয়েছে মাত্র, এবং অসময়োচিত সাড়া, যেটা আমি যদ্দূর শুনেছি, যদি ঠিক শুনে থাকি, মোস্তফা ফিরোজ সাহেব বলছিলেন, সেটা হইল যে এই সংলাপের আহ্বান এই সরকারকে বহুদিন করা হয়েছে, অনেক দিন যাবত করা হয়েছে, তিনি সংলাপে আগ্রহ প্রকাশ করেন নাই। এখন এই চলতি জাতীয় সংসদের শেষ অধিবেশন শেষ করে এবং নির্বাচন কমিশনের কর্তৃক 3 তারিখে তফসিল ঘোষণার সুনির্দিষ্ট একটি কর্মসূচি সামনে রেখে এবং সংলাপ শুরুর মাত্র 2 দিন আগে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজাকে 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার মধ্যে দিয়ে সরকার মোটামুটি একটা সংকেত দিয়েই যাচ্ছিল যে ডাকার দরকার ডাকলাম, যা বলার সে তো বলবো, তাল গাছ তো ঠিক রাখবো। এইটাই হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি এর আগে একজন বক্তা বললেন আমরা আর কত সংলাপ করব, এই কিন্তু গত 10 বছরের মাত্র প্রথম সংলাপ, অতএব কত সংলাপের কথাটা ঠিক হয় নাই। আর একটা শেষ কথা আমি বলি যে সবসময় সরকার সংবিধানের দোহাই দেয়, কিন্তু এবারও তাই হইল। আমরা সংবিধান এরকম কিন্তু 96 সালেও সংবিধানে কোনো ব্যবস্থা ছিল না, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় তখন বিএনপি কিন্তু সংবিধান সংশোধন করে নির্বাচন দিছিল। অতএব এই সরকার যদি জনগণের আশা আকাঙ্ক্ষা, আমরা যেটা জরিপে দেখেছি 90% লোক বিশ্বাস করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে একটা নিরপেক্ষ সরকার, নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকা উচিত এবং নিরপেক্ষ নির্বাচনে কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে। কিন্তু দেখেন একটা সুনির্দিষ্ট জিনিস বলি, এই যে একটা সংলাপ হলো সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নিজের থেকে কাউকে বলেননি যে আমরা এই নির্বাচনকালীন একটা সরকার করব, তো আপনারা কি সেটার মধ্যে পার্টিসিপেট করবেন কিনা, সেটাও কিন্তু কোন প্রস্তাব আকারে আসে নাই।
নির্বাচনকালীন সরকার গঠনের প্রসঙ্গ তো আসেই না,
আগে তো ওটা হতে হবে,
আসলে আলোচনায় বসার,
আলোচনা হয়নি। তার কারণ হলো যে উনি তো প্রথম থেকেই আগাগোড়া সংবিধান 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 সব মিলায়ে যে 2-3টে প্রশ্নে অনেকেই বলতেছে পজিটিভ বলছে, তা এখন আমি চাইছিলাম অনেক কিছু, আমাকে সব মিলায়ে যে এই রাস্তা দিয়ে তুমি হাঁটতে পারবা, এই হলো তোমার অধিকার, বাড়ি প্রবেশের অধিকার নাই, কে ঢুকবে কে বের হবে সে ব্যাপারে তোমার বলার কিছু নাই, আমি যখন ইচ্ছা তোমার দরকার হলে রাস্তায় হাঁটা বন্ধ করতে পারবো, সমস্ত আইন বজ্র আটুনি দিয়ে তারপরে আপনি বললেন যে এইবার আসেন।
আমি এই সঙ্গে মনে করে দিই শ্রোতা দর্শক, আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে যে নির্বাচন, বাংলাদেশের নির্বাচনকে নিয়ে যে সংলাপ চলছে সে বিষয়ে আলোচনা শুনছেন। সরাসরি আমাদের কাছে স্টুডিওতে টেলিফোন করতে পারেন, টেলিফোন নম্বর 2026193062, 2026193062, এই নম্বরে ফোন করে আপনাদের প্রশ্ন মতামত জানাতে পারেন আমাদের। সেলিম,
আমি আপা গতকালকের সংলাপ মানে আগে ঐক্য জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে যে জোটের সঙ্গে যে সংলাপ হয়েছিল সেটার কিছু অংশ দাবিগুলো কতটা পূরণ হবে বা হতে পারে এই নিয়ে নাঈম নিজামের কাছে একটি প্রশ্ন করতে চাই। এবং আব্দুল লতিফ সম্রাট যে কথা বললেন যে যে দাবি নিয়ে সংলাপে বসেছিল মূলত দাবি ছিল যে এই সরকারের ইয়ে ভেঙে দিয়ে, যে মন্ত্রী পরিষদ আছে এটি ভেঙে দিয়ে একটি নির্দলীয় জোট গঠন করা, নির্বাচনকালীন গঠন করা এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি, এই এই ছিল মূলত 3টি দাবি।
তো এর ভিতরে সোচ্চারভাবে ওঠেনি
না, এটাই আমি বলছি যে এই সংলাপের সময় দেখা গেছে যে ওই বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মদুদ আহমেদ খন্দকার, মোশাররফ হোসেন, জমিরুদ্দিন সরকার যারা ছিলেন তারা জোরালোভাবে হয়তো দাবি তুলতে পারেননি,
কারণ প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন যে এটা আদালতের ব্যাপার,
আদালতের বিষয়, মূল যে দাবিগুলো ছিল এইগুলো নিয়ে কতটা কথা হয়েছে এবং সেগুলো মানার ব্যাপারে কি সম্ভাবনা রয়েছে?
দেখুন, আমরা তো উন্নত গণতান্ত্রিক দেশের সংস্কৃতিতে একটা যে অবস্থান থাকা দরকার, বাংলাদেশ সেটি কখনোই সেভাবে ছিল না, এখনো নেই, এটি হলো বাস্তবতা। বিকৃত হলো দীর্ঘদিন থেকে, মানে গত কয়েকটি বছর থেকে বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষেত্রে হামলা মামলা গ্রেপ্তার এই একটা বিষয়ের মধ্যে তারা একটা আতঙ্কের মধ্যে সর্বশেষ যে অবস্থানটুকুতে ছিল যে আগামী ইলেকশন তারা অংশ নেবে কি নেবে না এই জায়গাটুকু। 2014 সালের এনভায়রনমেন্ট এক ধরনের ছিল, এখন আজ এনভায়রনমেন্টের মধ্যে আমাদের রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশের সার্বিক অবস্থানটা বজায় আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটুকুতে যেই দাবিগুলো সেখানে উপস্থাপন করা হলো এবং আমরা যেটুকু জানতে পারলাম সেই জায়গাগুলো থেকে মূলত খুব একটা কোনো একটা গ্রহণ করা হয়নি। আর যেভাবে ধরেন মাহমুদুর রহমান মান্না সুলতান মাহমুদ মনসুর বলিষ্ঠ ভাবে তাদের কণ্ঠকে উচ্চারিত করেছিলেন, বিএনপি নেতাদের অবস্থান ততটা বলিষ্ঠ ছিল না বলে আমরা।
হ্যাঁ, আচ্ছা, আমি নাইম নিজাম আপনাকে একটু থামাচ্ছি, আমাদের একজন শ্রোতা লাইনে আছেন, আমি টেলিফোনটা নিয়ে নিই তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। হ্যালো, হ্যালো,
আসসালামু
আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কথা বলছি এম সবুজ মাহমুদ জামালপুর জেলা থেকে, বাংলাদেশের জামালপুর জেলা থেকে।
আচ্ছা, ধন্যবাদ, বলুন তো আপনার বক্তব্য কি?
আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংকটের এই মানে কি বলবো গভীরতম একটা সময়ে যে সংলাপের আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে, তো উনি যে সংলাপটা আহ্বান করেছেন এই সংলাপটা আসলে রাজনৈতিক দৃষ্টিতে অনেক সুন্দর এবং সুশৃঙ্খল এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির একটা মানে উল্লেখযোগ্য লক্ষ্য হিসেবে আমরা দেখতেছি। কিন্তু আসলে বাস্তবে এই সংলাপের ফলপ্রসূ কতটুকু মানে প্রবাহমান থাকবে বা ফলটা কতটুকু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে এটা আমি বিশ্লেষকদের কাছে আসলে জানতে চাই।
আচ্ছা, ধন্যবাদ সবুজ বিচ্ছির আপনার যোগাযোগ মানে এই মন্তব্যের জন্য বা আপনার প্রশ্নের জন্য। সেলিম, আর একজন শ্রোতা যিনি আমাদের কাছে ইমেল পাঠিয়েছিলেন,
মুকুল সর্দার,
মুকুল সর্দার খুলনা থেকে,
আমি একই সঙ্গে প্রশ্নটি করে নিই তাহলে। মুকুল সর্দার লিখেছেন, তিনি অনেক কিছু বলেছেন, তারপরে প্রশ্ন হচ্ছে এই সংলাপ কি শুধু লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র, এক। দ্বিতীয় প্রশ্ন হলো সরকার বা জাতীয় ঐক্য ফ্রন্ট কি অর্জন করতে চেয়েছিল এই সংলাপ থেকে। তৃতীয়, সংলাপে যেহেতু কোনো সমাধান আসেনি তাহলে সাধারণ নির্বাচন কোন দিকে এগুচ্ছে। আরেকটি প্রশ্ন করেছে, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা কতটুকু? তার মানে সংলাপের দাবিগুলোই এই প্রশ্নে তুলে
আনছে। যে দুজন আছেন দুজনের কাছেই আমরা যাই।
নাইম ভাই, আপনি একটু বলুন, তারপরে আমরা মোস্তফা ফিরোজের কাছে যাচ্ছি।
না, আমি শ্রোতাদের প্রশ্নের সঙ্গে একদম আমি মনে করি এটাই বাস্তবতা, বাংলাদেশের মানুষের মধ্যে এই প্রশ্নগুলো এখন উত্থাপন হচ্ছে। আর একটা সবচেয়ে বড় বিষয় আমি প্রথম থেকে যেটি বলে আসলাম সেটা হলো সংলাপের বিকল্প হলো সংলাপ, সহিংসতা অথবা যুদ্ধ। এর কোনটাই তো আমরা 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 চাই না আমাদের দেশে হোক, এর কোনটাই তো আমরা দেখতে চাই না। সেখানে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীল একটা অবস্থান তৈরি হয়, যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়, তাহলে অনেক পরিবেশটাই বদলে যাবে একটা ইলেকশন স্বাভাবিকভাবে অনুষ্ঠান করার জন্য। সেখানে কিন্তু একটা বড় দাবি ছিল ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য, ডক্টর কামাল হোসেন সাহেব স্পষ্ট করে ইলেকশনটা এখন পিছানোর দাবি জানিয়ে আসছেন। তো সেই জায়গাটুকু সেটা গ্রহণ করা হয়নি। দ্বিতীয়ত, কারণ প্রাইম মিনিস্টার বলেছেন সেটি ইলেকশন কমিশনের এখতিয়ার ভুক্ত, সেটি সরকারের পক্ষ থেকে করার বিষয় না, তারা ইলেকশন কমিশনার আবেদন করতে পারেন। তো বাস্তবতা হলো ইলেকশন কমিশন যে প্রস্তুতিটুকু গ্রহণ করেছে এবং আমরা যদি শুনতে পেলাম 20 জানুয়ারি 20 ডিসেম্বর কিংবা অথবা 27 ডিসেম্বর তারা একটা তারিখ নির্ধারণের প্রস্তুতি বা 18 ডিসেম্বর তারা একটা প্রস্তুতি তাদের মধ্যে, সেই জায়গাটুকুতে আমরা তো একটা বলি সেটা হলো যে আমাদের ইলেকশন কমিশন কিন্তু ভারতের সিএম সেশনের ইলেকশন কমিশনের মতো শক্তিশালী কিংবা অর্থবহ তারা নিজেদেরকে নিজেরাই মনে করে না। যদিও সংবিধান তাকে পর্যাপ্ত ক্ষমতা দিয়ে দিল এবং সংবিধান ইচ্ছা করলে নির্বাচন চলাকালীন সময় ইলেকশন কমিশন পুরো প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা, যারা ইলেকশন প্রপারলি আয়োজন করার ক্ষেত্রে সহায়তা করবেন না মানুষ এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন না এবং একদিন কোন একটা পার্টির পক্ষে অবস্থান গ্রহণ করলে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের ক্ষমতা আমাদের সংবিধান তাদেরকে দিয়ে রেখেছে।
আমি আমরা অন্য প্যানেলিস্ট যিনি মুস্তাফা ফিরোজের কাছে যাই, যে ওনার বক্তব্য একই প্রশ্ন, যে আপনি তো শুনেছেন নিশ্চয়ই প্রশ্ন মুকুল সর্দার এবং সবুজ বিশ্বাসের, তো আপনি একটু যদি বলেন।
জি, সবাই দেখেন সংলাপের ব্যাপারে শুধুমাত্র একটা বড় করল নেতারা এক্ষুনি এটা নিয়ে কিন্তু আসতে চায় না, কারণ আপনি জানেন যে সবাই জানে যে নির্বাচনটা এক পক্ষের ক্ষমতায় থাকা আর এক পক্ষের ক্ষমতায় আসা এরকম একটা প্রশ্ন এবং যে রাজনৈতিক তিক্ততা, সেখানে শুধুমাত্র ব্যক্তিগত সৌহার্দ্য বাড়লো সুসম্পর্ক থাকলো সেটাই তো বিষয় না। বিষয়টা হলো যে আমার মৌলিক সাংবিধানিক বিষয়গুলো, অর্থাৎ আমি নির্বাচনে আমি খেলাধুলা করব, স্বাধীন মতন আমি আমার অধিকারগুলো পাবো, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন এবং পুলিশ সব রকম ভাবে তারা নিউট্রাল একটা রোল প্লে করবে, সেই ব্যাপারটা কিন্তু নিশ্চিত না। যেমন দেখেন নির্বাচন কমিশনার কবিতা খানম নিজেই বলেছেন একটা বিষয়ে, সেটি বলেছেন যে জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র পুলিশ এটা হচ্ছে প্রধানমন্ত্রীর এখতিয়ার, এটা কথা বলা এটা হচ্ছে অসাংবিধানিক। তিনি আরেকজন কমিশনারের বিষয়ে বলেছেন, তাহলে নির্বাচন কমিশনের যদি এই অবস্থান থাকে এবং রাজনৈতিক দলগুলো যদি সেইভাবে তাদেরকে না বলে যে না নির্বাচন কমিশন একেবারে স্বাধীনভাবে, অর্থাৎ প্রশাসন এবং পুলিশকে তা মতন করে স্বাধীন নির্বাচনের জন্য মুক্ত নির্বাচনের জন্য যেটা করার দরকার সেটা করতে পারবে, এই মর্মে যদি একটি সমঝোতা উপনীত না হয়, শুধুমাত্র মৌখিক আশ্বাস দিয়ে কিন্তু এই বিষয়টা নিশ্চিত হবে না, কারণ অতীতে কিন্তু এরকম অনেক মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে, সেই আশ্বাস গুলো কিন্তু শেষ পর্যন্ত থাকেনি। সাংবিধানিক একটা অধিকারের ব্যাপার ছিল, সেটা কিন্তু তাদের মধ্য দিয়ে অর্জিত হয়নি।
ধন্যবাদ। আমাদের লাইনে আছেন একজন শ্রোতা, আমি তার বক্তব্য শুনে নিই আমরা, বা তার কাছ থেকে প্রশ্নটা নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি নিচ্ছি আপনাকে। শ্রোতা কে আছেন লাইনে?
অনিমায় রায় আছেন।
হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন?
বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে বলছি।
হ্যাঁ বলুন বলুন।
আমার প্রশ্নটা ছিল আসলে যে সংলাপ বা এই ধরনের যা কিছু আমরা দেখতেছি, আমি গত দুই নির্বাচন থেকে দেখতেছি আর কি, বা এর আগের নির্বাচনে শুনেছিলাম যে সংলাপ হয় বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে, কিন্তু এই সংলাপকে আসলে মানা যায় না কেন, আর মানানো হয় না কেন? সংলাপকে তো কেউ অনুসরণ করেই না, শুধু সংলাপ তো সংলাপের মতোই হয় আর কি।
সেটুকু বিষয় না, কিন্তু সাংবিধানিক ভাবে আমাদের ইলেকশন কমিশন যথেষ্ট শক্তিশালী। এখন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে ভারতীয় ইলেকশন কমিশন বরখাস্ত করার এখতিয়ার যেমন আছে, তেমনি যদি কোন রিটার্নিং অফিসার অর্থাৎ কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ সুপার প্রপারলি যদি নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হন, তাদেরকে বহিষ্কার করার একদম পূর্ণ ক্ষমতা সংবিধান আমার ইলেকশন কমিশন দিয়ে রেখেছে। এক পার্সোনালিটির উপর ডিপেন্ড করবে, ব্যক্তিত্ব যদি সেরকম ভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, যদি ইলেকশন কমিশন তার নিজের ব্যক্তিত্বটুকু নিয়ে কাজ করতে পারে, নিরপেক্ষ ভাবে কাজ করে, তারা যদি নিজেরাই কোন দলবাজি দল কানা রোগে আক্রান্ত না হয়, তাহলে সেখানে কোনো সংকট থাকে না। দ্বিতীয়ত হলো আমি মনে করি ইলেকশনের কোন বিকল্প নাই প্রথমত, এবং সার্বজনীন অংশগ্রহণের ভিত্তিতে এবং মানুষের ভোটাধিকারটাকে নিশ্চিত করা, সেই জায়গাটুকু তো সবাইকে সম্মিলিত যখন ডিসকাশন বা সংলাপে আলোচনা বসবে, তখন মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে, ওনারা যখন বসলেন তখন পরিবেশটা অনেক দূর সামনে এগিয়ে চলে আসে। ইলেকশন পরিবেশ ক্রিয়েট করার জন্য প্রিপারেশনের পার্ট হিসেবে আমি মনে করি সংলাপ একটা অপরিহার্য পজিটিভ একটি জায়গা, এবং আগামী দিনে আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের রাজনৈতিক সংকট দূর করার জন্য এই জায়গাটার যে যাত্রাটুকু শুরু হলো, এটা যদি আমাদের রাজনীতিবিদরা কন্টিনিউ করেন, তারা একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারেন, বাংলাদেশের মানুষের মধ্যে আস্থার জায়গাটুকু বাড়বে, আর মানুষ যখন ভোট কেন্দ্রে যাবে তখন তার পছন্দের প্রার্থীটাকে তার ভোট দেওয়ার সুযোগটা পাবে, এবং সেই পরিবেশটুকু করার জন্যই রাজনীতিবিদদের পারস্পরিক দীর্ঘ একটা দূরত্ব পরস্পর সঙ্গে দেখেন
আসলে গণতান্ত্রিক একটি দেশ বাংলাদেশ, সেই দেশের জনগণ অতীতে প্রমাণ করেছেন তারা তাদের অধিকার নিয়ে কতদূর এগিয়ে যেতে পারেন, তো এবারও সেটাই আশা করছেন অনেকে। আব্দুল লতিফ সম্রাট আছেন,
জি।
দুজন অতিথি নিউ ইয়র্ক থেকে যারা আছেন তারা এখনো আছেন, যদিও থাকার কথা ছিল না কিন্তু তাদের সময়
খুব সংক্ষেপে যদি দুজনেই বলেন।
আমি একটা পজিটিভ, এই যে নঈম নিজাম সাহেব যে বললেন যে পজিটিভিটি, একটা পজিটিভ শুধু আমার দৃষ্টিকোণ থেকে মনে করি, যদি শুধু এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা আসতো যেটা নির্বাচন কমিশনের মাধ্যমে দেওয়া যেত, যে আমরা প্রাথমিক একটা গুডউইল হইল, নির্বাচন এক মাস দুই মাস পিছিয়ে দেওয়া হইল এবং সংলাপের পরবর্তী ডেট নির্ধারণ করা হইল, তাইলে জাতি বুঝতে পারত যে এখানে এখনো কিছু পজিটিভ করার মতো সুযোগ আছে। এইটা ছাড়া আমরা যতই আলাপ করি ওই সাংবিধানিক রায়, নির্বাচন কমিশন, উই নো কাজীর গরু কিতাবে থাকে, কখনো আপনি একজনকে পৃথিবীর সবচেয়ে সেরা অস্ত্র দিতে পারেন, সে যদি সেটা চালাইতে না চায় তাইলে সেই অস্ত্র তো কোনোদিন ইফেক্টিভ হবে না। ঠিক সেম আজকে নির্বাচন কমিশন অথবা অন্য যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা আছে তারা দলকানা, তারা এইভাবে থাকা অবস্থায় এবং নির্বাচন না পিছায় একটু নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের ব্যবস্থা মানে করা না গেলে এই নির্বাচন সফল হবে না, অংশগ্রহণমূলক হবে না, সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না। এবং আমার আশঙ্কা হয়, আমি বলছি না এটা হওয়া উচিত, বাট আমার আশঙ্কা হয় দেশে আবার নৈরাজ্য সৃষ্টি হতে পারে।
জি, আপনাকে ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান।
আমিও আমি আপনাদের সবার কথা শুনেছি, খুব সুন্দর আলোচনা করেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের আমার মনে হয় আমার একটা জায়গায় খোলা আছে ক্ষমতা পরিবর্তনের যে ভেহিকলটা সেটা হলো নির্বাচন। আগামী নির্বাচন হতে যাচ্ছে, আজকে যারা ঐক্য জোটি বলবেন ঐক্যফ্রন্ট যারা এসেছেন আজকে যদি আগামী নির্বাচনে যদি তারা অংশগ্রহণ না করে এজন্য দায়ী তারা থাকবে, তারাই থাকবেন, কারণ কারো জন্য নির্বাচন বসে থাকবে না। গতবারও যেরকম নির্বাচন হয়েছে এবারও নির্বাচন হবে এবং নির্বাচনটা অনুষ্ঠান করার দায়িত্ব কিন্তু সরকারের
ধন্যবাদ। সেটাই আমরা আশা করবো যে বাংলাদেশের জনগণই সেদিকে নজর দেবেন যাতে কোন নৈরাজ্যের সৃষ্টি না হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হোক। সেটাই
আমরা এক মিনিট সময় নিয়ে দুজনের কাছে
আমরা প্রথমে যাই মুস্তাফা ফিরোজের কাছে।
মুস্তাফা ফিরোজ, আজকে যে ইয়েটি হলো আলোচনা হলো তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন, সংসদ ভেঙে দেওয়া, ইসি পুনর্গঠন, ইভিএম ব্যবহার না করা এবং ভোটে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন, এই পাঁচ দফা দাবি নিয়ে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী বসেছিলেন। এটা এবং পরবর্তীতে যা আরো যে আলোচনা হবে তার সফলতা কতটুকু মনে করছেন?
আজকে ঐক্যফ্রন্ট বাঁধেন, আজকে যুক্তফ্রন্ট যে দাবি নিয়ে গেছে সেই দাবির ব্যাপারে কি কোন পজিটিভ রেজাল্ট অর্থাৎ সরকারের পক্ষ থেকে বলেছে যে এই দাবি গুলি ঐক্যফ্রন্ট করেছে, যুক্তফ্রন্ট করেছে, সুতরাং এই বিষয় নিয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছাবো, সেরকম কিন্তু অ্যানাউন্সমেন্ট নেই। তার মানেটা কি? তার মানে যেই মূল মূল দাবিগুলো কিন্তু সুখ নেই, শুধুমাত্র আছে আশ্বাস যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিভাবে? হবে কিভাবে? রাজনৈতিক দলগুলো একদম নিশ্চিত হবে, কারণ এখনো পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন নাশকতার মামলা, গায়েবি মামলা এগুলি হচ্ছে। এগুলি যে হবে না এটা কে প্রোটেক্ট করবে? অর্থাৎ যিনি ক্ষমতায় আছেন তিনি তো আবারও ক্ষমতা আসতে চান, তাহলে তার আসার উপরে তার
সদিচ্ছার উপরই
কি তার সকল রাজনৈতিক দলগুলো বসে
থাকবে?
আর কোন মামলা করবে না, প্রতিপক্ষকে হয়রানি করবে না এবং সুন্দর একটা নির্বাচন হবে।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাঈম নিজাম, যদি আর কিছুক্ষণ।
আমি এতটুকু যুক্ত করছি, আসলে যদি রাজনৈতিক দলগুলোকে সার্বজনীন অংশগ্রহণের ভিত্তিতে একটি অনুষ্ঠান করতে হয় তাহলে সেখানে পরস্পরের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে হবে এবং দূরত্ব কমিয়ে আনার জন্য পরস্পরের সঙ্গে আর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ানোর কোন বিকল্প নাই এবং পরস্পরের সঙ্গে রেসপেক্ট সম্মানের একটা সম্পর্ক তৈরি করা, পরস্পরকে সারাক্ষণ আক্রমণাত্মক বক্তব্য, পরস্পরকে সারাক্ষণ যুদ্ধ বিগ্রহের আলোচনা এবং সহিংসতার পথে যাওয়া, ধৈর্যের পথে নিয়ে যাওয়া, এইগুলো থেকে সবাইকে দূরে এসে একটি গণতান্ত্রিক কাঠামো সৃষ্টি করতে হলে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো সুসম্পর্ক গড়ে তুলতে হবে পরস্পরের প্রতি।
ধন্যবাদ।
এটুকু বলে ইলেকশন কমিশন যদি তার যথাযথ অবস্থান পালন করে, ভূমিকা পালন করে, তাহলে নিরপেক্ষ নির্বাচন এখন সম্ভব।
ঠিক আছে, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, নাঈম নিজাম, মুস্তাফা ফিরোজ,
অনেক অনেক ধন্যবাদ
ডক্টর সিদ্দিকুর রহমান এবং আব্দুল লতিফ
সম্রাট, এবং শ্রোতারা যারা প্রশ্ন করলেন, শ্রোতা দর্শক যারা দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আলাপনের আলোচনা আজ এই পর্যন্তই। তাহলে
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।